ফিউচার ফর আমেরিকা এবং ১৮ জুলাই ২০০২ নম্বর ৬
দি এনসাইন।
আর সাড়ে তিন দিন পরে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা উঠে দাঁড়াল, আর যারা তাদের দেখেছিল তাদের ওপর মহা ভয় নেমে এল, আর তারা স্বর্গ থেকে এক মহান কণ্ঠস্বর শুনল যা তাদের বলল, এখানে উপরে উঠে এসো। আর তারা মেঘের মধ্যে স্বর্গে উঠে গেল এবং তাদের শত্রুরা তাদের দেখল। প্রকাশিত বাক্য ১১:১১-১২।
রাস্তায় পদ্মলিত হওয়ার পর এলিয়া ও মোশে সান্ত্বনাকারী গ্রহণ করেন এবং তারপর তারা নিজেদের পায়ে দাঁড়ান। ইজেকিয়েলের হাড়ের উপত্যকায় প্রথমে একটি শব্দ শোনা যায় এবং তারপর এক কম্পন ঘটে, কিন্তু তখনও তাদের মধ্যে শ্বাস ছিল না।
তাই আমি যেরূপ আদেশ পেয়েছিলাম সেরূপই ভবিষ্যৎবাণী করলাম, আর আমি যখন ভবিষ্যৎবাণী করছিলাম তখন এক শব্দ হল, আর দেখো এক কম্পন, এবং অস্থিগুলো একত্রিত হল, প্রত্যেক অস্থি নিজ নিজ অস্থির সঙ্গে। আর আমি যখন দেখলাম, দেখো তাদের উপর শিরাতন্তু ও মাংস উঠল এবং উপর থেকে চর্ম তাদের ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে প্রাণ ছিল না। ইজেকিয়েল ৭:৭-৮।
যখন দেহগুলো পুনর্গঠিত হয়ে গেছে তখন তারা চারদিকের হাওয়ার বার্তা শুনতে পায়।
তখন তিনি আমাকে বললেন, বায়ুর প্রতি ভবিষ্যৎবাণী কর, ভবিষ্যৎবাণী কর হে মানবপুত্র, এবং বায়ুকে বল, প্রভু ঈশ্বর এভাবে বলেন, চার বাতাস থেকে এসো হে প্রাণবায়ু, এবং এই নিহতদের উপর শ্বাস দাও যাতে তারা জীবিত হয়। তাই তিনি যেমন আমাকে আদেশ করেছিলেন তেমনি আমি ভবিষ্যৎবাণী করলাম, এবং শ্বাস তাদের মধ্যে প্রবেশ করল, তারা জীবিত হল এবং পায়ে দাঁড়াল, অত্যন্ত বৃহৎ এক সৈন্যদল। ইজেকিয়েল ৩:৭-৯-১০।
সব নবীই পৃথিবীর শেষকে চিহ্নিত করেন, তাই ইজেকিয়েলের অংশটি তাদের জন্য একটি দোটানা সৃষ্টি করে, যারা প্রকাশিত বাক্য ১১:২ নবীর বার্তা এড়াতে চান। অবশ্যই যারা বার্তাটি প্রত্যাখ্যান করতে চান তাদের কাছে নিজেদেরকে বলার সবচেয়ে সহজ মিথ্যাটি হল যে প্রকাশিত বাক্য ১১ কেবল ফরাসি বিপ্লবের প্রতিনিধিত্বকারী একটি ইতিহাস এবং এর পৃথিবীর শেষের সঙ্গে কোনো প্রয়োগ নেই। কিন্তু আপনি যদি এই ভিত্তিটি মানেন যে প্রকাশিত বাক্য ১১ও পৃথিবীর শেষকে চিহ্নিত করে, তাহলে আপনাকে এই সত্যের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে হবে যে পৃথিবীর শেষে যে পরাক্রমশালী বাহিনী উচ্চ স্বরে তৃতীয় স্বর্গদূতের বার্তা ঘোষণা করে তারা ঈশ্বরের বাহিনী হিসেবে উঠে দাঁড়ানোর আগেই মৃত এবং পুনরুত্থিত হিসেবে চিহ্নিত হয়েছে।
তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, এই অস্থিগুলো ইসরায়েলের সমগ্র গৃহ। দেখো তারা বলে, আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে এবং আমাদের আশা নিঃশেষ, আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছি। অতএব ভবিষ্যৎবাণী করে তাদের বল, প্রভু ঈশ্বর এই কথা বলেন, দেখো হে আমার প্রজা, আমি তোমাদের সমাধিগুলো খুলে দেব এবং তোমাদের সমাধি থেকে তোমাদের বের করে আনব এবং তোমাদের ইসরায়েলের দেশে নিয়ে যাব। আর আমি তোমাদের সমাধি খুলে হে আমার প্রজা এবং তোমাদের সমাধি থেকে তোমাদের বের করে আনলে তখন তোমরা জানবে যে আমিই প্রভু। আমি আমার আত্মা তোমাদের মধ্যে রাখব আর তোমরা জীবিত হবে, এবং আমি তোমাদেরকে তোমাদের নিজস্ব দেশে স্থাপন করব। তখন তোমরা জানবে যে আমিই প্রভু এই কথা বলেছি এবং তা সম্পন্ন করেছি, প্রভু বলেন। ইজেকিয়েল ৩৭:১৪।
খ্রিস্ট মেঘসহ স্বর্গে আরোহণ করেছিলেন এবং তিনি মেঘসহই ফিরে আসবেন, এবং মেঘগুলি স্বর্গদূতদের প্রতিনিধিত্ব করে। মোশে ও এলিয়া এমন এক মেঘে স্বর্গে আরোহণ করেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রয়োগের সময় আকাশের মধ্যভাগে উড়ে চলা তৃতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে। মোশে ও এলিয়া ইসলামের একটি বার্তার সঙ্গে সম্পর্কিতভাবে রবিবারের আইন প্রয়োগের সময় স্বর্গে আরোহণ করেন।
ঈশাইয়া এই ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বহু সত্য চিহ্নিত করেছেন, এবং ঠিক সেই একই অংশেই তিনি তা করেছেন যেটি যিশু তার কাজ চিহ্নিত করতে উদ্ধৃত করেছিলেন। তিনি নবী এলিয়া ও এলিশাকে এমন উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলেন যেখানে তাদের নিজস্ব স্বদেশবাসীরা নবীবাণী গ্রহণ করেনি, এবং এতে নাসরতের গির্জার লোকেরা তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তাকে হত্যা করতে উদ্যত হয়।
প্রভু ঈশ্বরের আত্মা আমার উপর আছে, কারণ প্রভু আমাকে নম্রদের কাছে সুসংবাদ ঘোষণা করার জন্য অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন ভগ্ন হৃদয়দের ক্ষত জুড়িয়ে দিতে, বন্দীদের মুক্তি ঘোষণা করতে, আর শৃঙ্খলাবদ্ধদের জন্য কারাগারের দরজা উন্মুক্ত করতে, প্রভুর অনুগ্রহের বছর এবং আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করতে, সকল শোকাহতকে সান্ত্বনা দিতে, সিয়নে যারা শোক করছে তাদের জন্য ব্যবস্থা করতে, তাদেরকে ছাইয়ের বদলে সৌন্দর্য, শোকের বদলে আনন্দের তেল, আর বিষণ্নতার আত্মার বদলে স্তোত্রের বস্ত্র দিতে, যেন তারা ধার্মিকতার বৃক্ষ নামে পরিচিত হয়, প্রভুর রোপণ, যাতে তিনি মহিমান্বিত হন। তারা পুরনো ধ্বংসভূমি পুনর্নির্মাণ করবে, প্রাচীন উজাড় স্থানের পুনরুত্থান ঘটাবে, আর বহু প্রজন্মের উজাড়াবস্থায় থাকা ধ্বংসপ্রাপ্ত নগরীগুলো তারা মেরামত করবে। আর পরদেশীরা তোমাদের পাল চড়াবে, আর বিদেশীদের সন্তানরা তোমাদের লাঙ্গল চালক ও দ্রাক্ষাক্ষেতের মালি হবে, কিন্তু তোমরা প্রভুর যাজক নামে পরিচিত হবে। মানুষ তোমাদের আমাদের ঈশ্বরের পরিচারক বলে ডাকবে। তোমরা অন্য জাতিদের ঐশ্বর্য ভোগ করবে এবং তাদের মহিমায় তোমরা গৌরব করবে। তোমাদের লজ্জার জন্য তোমরা দ্বিগুণ পাবে, আর অপমানের বদলে তারা তাদের অংশে আনন্দ করবে। অতএব তাদের দেশে তারা দ্বিগুণ অংশের অধিকারী হবে, চিরস্থায়ী আনন্দ তাদের হবে। কারণ আমি প্রভু ন্যায়বিচারকে ভালোবাসি, বলি দেওয়ার জন্য চুরি ডাকাতি ঘৃণা করি। আমি সত্যে তাদের কাজ পরিচালনা করব এবং তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি করব, আর তাদের বংশধররা অন্য জাতিদের মধ্যে পরিচিত হবে, তাদের সন্তানরা জনতার মধ্যে। যারা তাদের দেখবে সবাই স্বীকার করবে যে তারা সেই বংশ যাকে প্রভু আশীর্বাদ করেছেন। আমি প্রভুতে অতি আনন্দিত হব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হবে, কারণ তিনি আমাকে পরিত্রাণের বস্ত্র পরিয়েছেন, তিনি আমাকে ধার্মিকতার চাদর দিয়ে আবৃত করেছেন। যেমন বর অলঙ্কারে নিজেকে শোভিত করে এবং যেমন কনে তার গয়নায় নিজেকে সাজায়, কারণ যেমন ভূমি অঙ্কুর বার করে আর যেমন বাগান তাতে বপনকৃত জিনিসকে অঙ্কুরিত হতে দেয়, তেমনই প্রভু ঈশ্বর সব জাতির সামনে ধার্মিকতা ও স্তোত্রকে অঙ্কুরিত করবেন।
সিয়নের জন্য আমি নীরব থাকব না এবং জিরুসালেমের জন্য আমি বিশ্রাম নেব না, যতক্ষণ না তার ধার্মিকতা জ্যোতির মতো প্রকাশ পায় এবং তার পরিত্রাণ জ্বলন্ত প্রদীপের মতো দীপ্যমান হয়। আর জাতিসমূহ তোমার ধার্মিকতা দেখবে এবং সমস্ত রাজারা তোমার মহিমা দেখবে, এবং তোমাকে এক নতুন নামে ডাকা হবে যা সদাপ্রভু নিজেই রাখবেন। তুমি সদাপ্রভুর হাতে গৌরবের এক মুকুট হবে, আর তোমার ঈশ্বরের হাতে এক রাজবিভূষণ। তোমাকে আর তক্ত বলা হবে না, তোমার দেশকেও আর উজাড় বলা হবে না, বরং তোমার নাম হবে হেপসিবা আর তোমার দেশের নাম বেউলা, কারণ সদাপ্রভু তোমাতে প্রসন্ন এবং তোমার দেশ বিবাহিত হবে। যেমন এক যুবক এক কুমারীকে বিবাহ করে, তেমনি তোমার পুত্ররা তোমাকে বিবাহ করবে। আর যেমন বর কনের উপর আনন্দ করে, তেমনি তোমার ঈশ্বর তোমার উপর আনন্দ করবেন। হে জিরুসালেম, আমি তোমার প্রাচীরগুলোর উপর প্রহরী বসিয়েছি, যারা দিন বা রাত কখনো নীরব থাকবে না। হে তোমরা যারা সদাপ্রভুর নাম উচ্চারণ কর, নীরব থেকো না, আর তাঁকে বিশ্রাম দিও না, যতক্ষণ না তিনি প্রতিষ্ঠা করেন এবং যতক্ষণ না তিনি জিরুসালেমকে পৃথিবীতে প্রশংসার বিষয় করেন। সদাপ্রভু তার ডান হাতের দ্বারা এবং তার শক্তির বাহুর দ্বারা শপথ করেছেন, নিশ্চয়ই আমি আর তোমার শস্যকে তোমার শত্রুর খাদ্যরূপে দেব না, এবং পরদেশীর পুত্ররা তোমার মদ পান করবে না, যার জন্য তুমি পরিশ্রম করেছ। বরং যারা তা সংগ্রহ করেছে তারা তা খাবে এবং সদাপ্রভুকে স্তব্ধ করবে, এবং যারা তা একত্র করেছে তারা আমার পবিত্রতার প্রাঙ্গণসমূহে তা পান করবে। ফটক দিয়ে যাও, যাও, জনগণের পথ প্রস্তুত করো, রাজপথ উঁচু করো, উঁচু করো, পাথরগুলো সরিয়ে নাও, জনগণের জন্য একটি ধ্বজা উত্তোলন করো। দেখ, সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘোষণা করেছেন, সিয়ন কন্যাকে বলো, দেখ, তোমার পরিত্রাণ আসছে, দেখ, তার প্রতিফল তার সঙ্গে আছে আর তার কাজ তার সম্মুখে, আর তারা তাদের ডাকবে পবিত্র জাতি, সদাপ্রভুর মুক্তিপ্রাপ্তরা, আর তোমাকে বলা হবে অনবিষ্ট, অত্যক্ত নয় এমন একটি নগর। ইশাইয়া 61:12।
প্রভু পূর্বে পরিত্যক্ত ছিল এমন 144,000-এর সঙ্গে চিরস্থায়ী চুক্তি করেন, কিন্তু পরে তারা অপরিত্যক্ত এমন একটি নগর হয়ে ওঠে। তারা উজাড় ছিল এবং রাস্তায় মৃত ছিল, ইশাইয়া তাদেরকে প্রভুর যাজকবৃন্দ, প্রভুর পরিচারকরা, পবিত্র জাতি এবং সিয়নের প্রাচীরের ওপর পাহারাদাররা হিসেবে চিহ্নিত করেন।
যারা তাদের মৃতদেহ নিয়ে উল্লাস করেছিল তাদের বিপরীতে তখন ঈশ্বর তাদের নিয়ে আনন্দ করেন, যেমন বর কনের উপর আনন্দ করে, তখন কনে প্রস্তুত হয়েছে। যেমন ফিলাডেলফিয়াকে দেওয়া প্রতিশ্রুতিতে প্রভু তাদের একটি নতুন নাম দেন এবং তিনি বলেন যে তাদের নাম হেপসিবা ও বিউলা। হেপসিবা অর্থ আমার আনন্দ তার মধ্যে, আর বিউলা অর্থ বিবাহ করা। এলিয়া ও মোশি দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্তদের সঙ্গে প্রভু বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের যে কাজ দেওয়া হয়েছে তা হল খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য পথ প্রস্তুত করা, খ্রিস্ট ও তার ধার্মিকতার সুসমাচার পৃথিবীর শেষ অবধি প্রচার করার মাধ্যমে। তারা আত্মার বর্ষণে সান্ত্বনাদাতার দ্বারা অভিষিক্ত হয়েছে এবং পরে একটি নিশানরূপে উত্তোলিত হবে, যেমন স্বর্গ থেকে এক মহান কণ্ঠ তাদের বলে, তোমরা এখানে উপরে উঠে এসো। তখন তারা প্রভুর হাতে গৌরবের মুকুট এবং রাজ ডায়াডেম হবে। জাখারিয়া একই মুকুটকে এক নিশান হিসেবে চিহ্নিত করেন এবং ঘটনাটিকে শেষ বৃষ্টির সময়ে ঘটবে বলে নির্ধারণ করেন।
আর সেই দিনে তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের তার লোকদের ভেড়ার পাল রূপে উদ্ধার করবেন, কারণ তারা মুকুটের রত্ন পাথরের মতো হবে, তার দেশে পতাকার ন্যায় উন্নীত করা হবে, কারণ তার মঙ্গল কত মহান আর তার সৌন্দর্য কত মহৎ। শস্য যুবকদের প্রফুল্ল করবে এবং নতুন মদ কুমারীদেরও প্রফুল্ল করবে। পরবৃষ্টির সময়ে তোমরা সদাপ্রভুর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করো, তখন সদাপ্রভু বজ্রমেঘ সৃষ্টি করবেন এবং তাদের বৃষ্টিধারা দেবেন, প্রত্যেককে মাঠে ঘাস দেবেন। জাখারিয়া 9:6।
তারা হবে তার লোকদের পাল, কিন্তু প্রভুর আরেকটি পাল আছে যারা তখনও বাবিলনে রয়েছে, যাদেরকেও তিনি ডাকবেন। তাদের কাজ হবে পুরাতন ধ্বংসস্তূপগুলো এবং বহু প্রজন্মের উজাড়াবস্থা পুনর্নির্মাণ করা। তারা হবে সেই সব লোক যারা অ্যাডভেন্টিজমের ভিতরে ও বাইরে প্রত্যাখ্যাত ও আড়াল করা হয়েছে এমন পুরাতন পথগুলিতে ফিরে যাবে এবং সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করবে। তারা মিলারাইট ভিত্তিগত সত্যসমূহে ফিরে যাবে এবং সেগুলোকে তাদের বিশুদ্ধতায় লাউদিকীয় অ্যাডভেন্টিজমের কাছে উপস্থাপন করবে এবং তারা অ্যাডভেন্টিজমের বাইরে থাকা লোকদের প্রতিও ঈশ্বরের বিধির সঙ্গে সম্পর্কিত পুরাতন সত্যগুলির, বিশেষত বিশ্রাম দিন সম্পর্কে একটি বার্তা উপস্থাপন করবে। এভাবে তারা নতুন ইতিহাসকে চিত্রিত করতে বহু প্রজন্মের ইতিহাস ব্যবহার করবে। ঈশ্বরের বিচার যখন দেশে অবতীর্ণ, সেই শেষ বৃষ্টির সময়েই তাদের কাজ সংঘটিত হবে। যখন প্রভু তার ডান হাতে তাদেরকে একটি নিশান হিসেবে উত্তোলন করবেন, তখন যে সমগ্র বিশ্ব তাদের মৃতদেহগুলোকে রাস্তায় পড়ে থাকতে দেখে পূর্বে উল্লাস করেছিল, সেই বিশ্ব সেই নিশান দেখবে এবং প্রহরীদের সতর্কতার তূর্যধ্বনি শুনবে।
হে জগতের সমস্ত অধিবাসী এবং পৃথিবীতে বাসকারী সকলে, তিনি যখন পর্বতসমূহের উপর নিশান উত্তোলন করেন তখন তোমরা দেখ, আর তিনি যখন তুরি বাজান তখন তোমরা শোন। ঈশাইয়া 18।
প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে যখন যারা তাদের মৃতদেহগুলোর উপর উল্লাস করছিল তারা তাদের দাঁড়িয়ে ওঠা দেখল, যারা তাদের দেখল তাদের ওপর মহাভয় নেমে এল।
তখন আশুরীয় তলোয়ারে পতিত হবে, কিন্তু বীর পুরুষের তলোয়ারে নয়, আর হীন মানুষের নয় এমন তলোয়ার তাকে গ্রাস করবে, কিন্তু সেই তলোয়ার থেকে পালাবে এবং তার যুবকেরা পরাভূত হবে, আর সে ভয়ে তার দৃঢ় দুর্গে চলে যাবে এবং তার রাজপুত্ররা ধ্বজা দেখে ভীত হবে, বলেন প্রভু, যার আগুন সিয়নে এবং যার ভাটি জিরুসালেমে। ঈশাইয়া 31:8-9।
নবীর সকল সাক্ষ্য প্রকাশিত বাক্যগ্রন্থে একত্রিত হয়েছে।
অশিরীয় দানিয়েল গ্রন্থের অধ্যায় 11 পদ 40 প্যানপাঞ্চিয়ে উল্লেখিত উত্তরের রাজার প্রতীক, যার পরিণতি ঘটে এবং তাকে সাহায্য করার কেউ থাকে না, যখন 144,000 যারা ঈশ্বরের প্রহরী তুরি বাজাবে, তখন সমগ্র বিশ্ব শুনবে ও ভীত হবে। দুই নবীর দ্বারা প্রতিনিধিত্বকৃতরা সান্ত্বনাকারীর দ্বারা অভিষিক্ত হবে সুসংবাদ প্রচার করতে, যা পূর্ব ও উত্তর দিকের সংবাদ, যা দানিয়েল গ্রন্থের অধ্যায় 11:44 উত্তরের রাজাকে বিচলিত করে এবং তা রবিবারের আইন সংকটের নির্যাতনের সূচনা নির্দেশ করে। সে সময় অজাতীয়রা বাবিলন থেকে বেরিয়ে আসো বার্তায় সাড়া দেবে এবং প্রভুর যাজকদের সঙ্গে এসে যোগ দেবে, যারা জেসির শিকড় হিসেবেও উপস্থাপিত। এভাবে অজাতীয়দের কাছে সতর্ক বার্তা উপস্থাপনে তারা যে বাইবেলীয় পদ্ধতি ব্যবহার করবে তা নির্দেশিত হয়।
সেই দিনে ঈশাইয়ের মূল থাকবে যে জাতিদের জন্য এক পতাকা হিসাবে দাঁড়াবে, তার প্রতি অজাতীয়রা সন্ধান করবে এবং তার বিশ্রামস্থান মহিমাময় হবে। আর সেই দিনে এমন হবে যে প্রভু আবার দ্বিতীয়বার তার হাত বাড়াবেন তার জাতির যে অবশিষ্টাংশ থাকবে তাদের ফিরিয়ে আনতে, আশুর, মিশর, পাথরস, কুশ, ইলাম, শিনার, হামাত এবং সমুদ্রের দ্বীপসমূহ থেকে। আর তিনি জাতিদের জন্য এক পতাকা উত্তোলন করবেন, ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং যিহুদার ছিন্নভিন্নদের পৃথিবীর চার প্রান্ত থেকে একত্র করবেন। ঈশাইয়া 11:9-12।
প্রভু তার জনগণকে 2001 সালের 11 সেপ্টেম্বর একত্র করলেন এমন এক বার্তার মাধ্যমে
যা ইসলামের আক্রমণকে তৃতীয় হার আগমন হিসেবে চিহ্নিত করেছিল। তারা রাস্তায় মৃত অবস্থায় থাকার পর প্রভু আবার দ্বিতীয়বার তার জনগণকে একত্র করেন। এভাবে যখন তিনি করেন, তখন যারা একত্রিত হয় তারা ইসরায়েলের বহিষ্কৃতরা, জিহুদার বিক্ষিপ্তরা হিসেবে চিহ্নিত হয়। 2020 সালের 18 জুলাই তাদের রাস্তায় নিক্ষিপ্ত করা হয়েছিল, কিন্তু তাদের দ্বিতীয়বার একত্র করা হয় এই উদ্দেশ্যে যে তারা এমন এক নিশান হয় যা ঈশ্বরের অন্য পালকে, যারা এখনও বাবিলনে আছে, একত্র করে। যারা এখনও বাবিলনে আছে তাদেরকে একত্র করার কাজটি যুক্তরাষ্ট্রে রবিবার আইন জারির সময় শুরু হয়, যা প্রকাশিত বাক্য 18 অধ্যায়ে উল্লিখিত দুই কণ্ঠের দ্বিতীয়টি।
প্রথম সমাবেশটি ঘটেছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, যখন ইসলাম যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানে। দ্বিতীয়বার সমবেত করার ধ্বজা হিসেবে তাদের যিশয়ের মূল বলে উপস্থাপিত করা হয়, যা একটি প্রতীক যা আলফা ও ওমেগার কাজকে নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর শেষকে কোনো কিছুর শুরুর সঙ্গে মিলিয়ে দেখায়। প্রথম সমাবেশটি যুক্তরাষ্ট্রের ওপর ইসলামী আঘাতে চিহ্নিত হয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের ওপর একটি ইসলামী আঘাতকেই দ্বিতীয় সমাবেশ হিসেবে চিত্রিত ও শনাক্ত করে। যখন যিশয়ের মূল অজাতিদের জন্য একটি ধ্বজা হিসেবে দাঁড়াবে, তখন তার বিশ্রাম মহিমান্বিত হবে, কারণ সেই ধ্বজা এখনও বাবেলে রয়ে যাওয়াদেরকে বাইবেলের প্রাচীন পথ, সপ্তম দিনের সাবাথের পথে ফিরিয়ে আনবে। এইভাবে রবিবার আইনের সংকটে অজাতিদের জন্য ধ্বজা উত্তোলনের চিহ্ন স্থাপিত হবে।
পতাকা প্রথমে একটি শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যা মালাখি গ্রন্থের তৃতীয় অধ্যায়ে খ্রিস্ট কর্তৃক মন্দিরের দুইবার শুদ্ধিকরণে এবং অবশ্যই মিলারাইট আন্দোলনের শেষে 10 কুমারীর দৃষ্টান্তে চিত্রিত হয়েছে। শুরুর সেই শুদ্ধিকরণ প্রক্রিয়াটি শেষে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয় এবং একটি বইয়ে উল্লিখিত একটি একক সারণীর সঙ্গে সম্পর্ক রেখে ইশাইয়া তা উপস্থাপন করেছেন। অ্যাডভেন্টবাদের বিদ্রোহ হল 1863 সালে প্রস্তুত জাল সারণী, যা হাবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে উল্লিখিত দুইটি সারণীকে প্রত্যাখ্যান ও প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছিল।
এখন যাও, তাদের সামনে এটি একটি ফলকে লিখে দাও এবং একটি বইয়ে নথিভুক্ত করো, যেন তা ভবিষ্যৎকালের জন্য যুগে যুগে স্থায়ী থাকে, যে এই জাতি বিদ্রোহী মিথ্যাবাদী সন্তানসমূহ, এমন সন্তান যারা প্রভুর ব্যবস্থার কথা শুনতে চায় না, যারা দ্রষ্টাদের বলে দেখো না, আর ভাববাদীদের বলে আমাদের সঠিক কথা ভবিষ্যৎবাণী করো না, আমাদের মধুর কথা বল, প্রতারণার ভবিষ্যৎবাণী করো, পথ ছেড়ে সরে যাও, পথ থেকে সরে পড়ো, ইসরায়েলের পবিত্রজনকে আমাদের সামনে থেকে দূরে করো। এই কারণে ইসরায়েলের পবিত্রজন এইরূপ বলেন, তোমরা এই কথাকে তুচ্ছ করেছ এবং অত্যাচার ও কুটিলতায় ভরসা করেছ এবং তাতেই নির্ভর করেছ, অতএব এই অধর্ম তোমাদের জন্য হবে এমন এক ভাঙন যা পড়ে যাওয়ার জন্য প্রস্তুত, উঁচু প্রাচীরে ফুলে ওঠা অংশের মতো, যার ভেঙে পড়া মুহূর্তেই হঠাৎ এসে যায়, আর তিনি এটিকে ভাঙবেন যেমন কুমোরের পাত্র টুকরো টুকরো করে ভাঙা হয়, তিনি রেহাই দেবেন না, এমনকি তার ভাঙনের মধ্যে এমন একটি টুকরোও পাওয়া যাবে না যাতে চুলা থেকে অঙ্গার তোলা যায় বা কূপ থেকে জল তোলা যায়, কারণ প্রভু ঈশ্বর ইসরায়েলের পবিত্রজন এইরূপ বলেন, ফিরে এসে বিশ্রামে তোমরা উদ্ধার পাবে, নিরবতা ও আস্থায় হবে তোমাদের শক্তি, কিন্তু তোমরা তা চাওনি, কিন্তু তোমরা বলেছিলে না, আমরা ঘোড়ায় চেপে পালাব, তাই তোমরা পালাবে, এবং আমরা দ্রুতগামী ঘোড়ায় চড়ব, তাই যারা তোমাদের তাড়া করবে তারাও দ্রুতগামী হবে, একজনের ভর্চনায় 1000 পালাবে, পাঁচজনের ভর্চনায় তোমরা পালাবে, যতক্ষণ না তোমরা পাহাড়ের চূড়ায় একটি সংকেতস্তম্ভের মতো আর টিলায় উত্তোলিত পতাকার মতো রয়ে যাও, এবং এই কারণেই প্রভু অপেক্ষা করবেন যাতে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে পারেন, এবং এই কারণেই তিনি নিজেকে উচ্চ করবেন যাতে তিনি তোমাদের প্রতি করুণা করতে পারেন, কারণ প্রভু হলেন বিচারের ঈশ্বর, যারা তার জন্য অপেক্ষা করে তারা সকলে ধন্য, কারণ জাতি সিয়নে জিরুসালেমে বাস করবে, তুমি আর কাঁদবে না, তোমার আর্তনাদের স্বরে তিনি তোমার প্রতি অত্যন্ত অনুগ্রহ করবেন, তিনি যখন তা শুনবেন তিনি তোমাকে উত্তর দেবেন। ইশাইয়া 30:8-19।
1863 সালে অ্যাডভেন্টবাদ হবক্কুকের দুটি পবিত্র ফলকে অঙ্কিত উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক বার্তাকে প্রত্যাখ্যানের প্রক্রিয়া শুরু করে। যিশু শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন। এই অংশে অ্যাডভেন্টবাদের সূচনায় বিদ্রোহীরা অ্যাডভেন্টবাদের শেষের বিদ্রোহীদেরও প্রতিনিধিত্ব করে। উভয় ক্ষেত্রেই
এই বিদ্রোহ প্রত্যেক ইতিহাসের ভবিষ্যৎবাণীমূলক বার্তা ও পদ্ধতির প্রত্যাখ্যানকে বোঝায়, যখন তারা দ্রষ্টাদের বলে দেখো না এবং ভাববাদীদের বলে আমাদের কাছে সত্য কথা ভবিষ্যৎবাণী করো না, আমাদের কাছে মনোরম কথাই বলো, প্রতারণামূলক ভবিষ্যৎবাণী করো।
তারা যখন ঘোষণা করে পথ থেকে সরে যাও, পথ ছেড়ে পাশ কাটাও, আমাদের সামনে থেকে ইসরায়েলের পবিত্র জনকে দূর করো, তখন তারা পথ ত্যাগ করারও সিদ্ধান্ত নেয়।
ধার্মিকদের পথ হল জিরমিয়ার গ্রন্থের ৬ অধ্যায়ের ১৬ ও ১৭ পদে বর্ণিত প্রাচীন পথসমূহ। বিদ্রোহীরা ভিত্তিগত সত্যসমূহে চলবে না এবং উত্থাপিত প্রহরীদের দ্বারা বাজানো তুর্য ধ্বনিতে কর্ণপাত করবে না এমন সিদ্ধান্ত নেয় এই প্রহরীরা। মিলারাইট আন্দোলন এবং ফিউচার ফর আমেরিকা আন্দোলনের প্রতিনিধিত্ব করে।
প্রভু এইরূপ বলেন, তোমরা পথসমূহে দাঁড়াও, দেখ এবং প্রাচীন পথগুলোর জন্য জিজ্ঞাসা কর, উত্তম পথ কোথায় তাতে চল, তাহলে তোমরা তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে। কিন্তু তারা বলল, আমরা তাতে চলব না, আবার আমি তোমাদের উপর প্রহরী স্থাপন করেছি এবং বলেছি তুর্যধ্বনির প্রতি কর্ণপাত করো। কিন্তু তারা বলল, আমরা কর্ণপাত করব না। অতএব হে জাতিগণ শোন, এবং হে সমাবেশ জেনে নাও তাদের মধ্যে কি আছে, হে পৃথিবী শোন, দেখ আমি এই জাতির উপর অমঙ্গল আনব, অর্থাৎ তাদের চিন্তার ফল, কারণ তারা আমার বাক্যের প্রতি কর্ণপাত করেনি, আমার ব্যবস্থার প্রতিও কর্ণপাত করেনি, বরং তা প্রত্যাখ্যান করেছে। জিরমিয়া ৬:১৬-১৯।
বিদ্রোহীদের পুরনো পথে চলতে অস্বীকৃতিকে আরও তাদের এই বাসনা হিসেবে উপস্থাপিত করা হয়েছে যে তাদের সামনে থেকে ইসরায়েলের পবিত্রজনকে দূর করে দিতে, এবং এটি সেই মধ্যরাতের আহ্বান বার্তার প্রত্যাখ্যানকে নির্দেশ করে যা আলফা ও ওমেগা নীতির উপর ভিত্তি করে, যেখানে শুরুর মাধ্যমে অ্যাডভেন্টবাদের সমাপ্তি চিত্রিত করা হয়েছে।
পথের শুরুতেই তাদের পেছনে একটি উজ্জ্বল আলো স্থাপন করা ছিল। এক স্বর্গদূত আমাকে বলেছিলেন সেটাই ছিল মধ্যরাত্রের ডাক। এই আলোটি পুরো পথজুড়ে জলজল করছিল এবং তাদের পদক্ষেপের জন্য আলো দিচ্ছিল, যাতে তারা হোঁচট না খায়। যদি তারা যিশুর দিকে চোখ স্থির রাখত, যিনি তাদের ঠিক সামনে থেকে শহরের দিকে নেতৃত্ব দিচ্ছিলেন, তবে তারা নিরাপদ থাকত। কিন্তু অল্প পরেই কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ল এবং বলল যে শহরটি অনেক দূরে, আর তারা আশা করেছিল এর আগেই সেখানে প্রবেশ করবে। তখন যিশু তাদের উৎসাহ দিতেন তার মহিমান্বিত ডান বাহু উঁচু করে, আর তার বাহু থেকে এমন এক আলো বেরিয়ে আসত যা অ্যাডভেন্ট দলের ওপর দোলা দিত, আর তারা চিৎকার করে বলত হাল্লেলুয়া। অন্যরা অবিবেচকভাবে তাদের পেছনের আলোকে অস্বীকার করল এবং বলল যে এত দূর পর্যন্ত তাদেরকে ঈশ্বরই নিয়ে আসেননি, তাদের পেছনের আলো নিভে গেল তাদের পদযুগলকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে রেখে, আর তারা হোঁচট খেল এবং চিহ্নটি ও যিশুকে আর দেখতে পেল না, এবং পথ থেকে পড়ে নিচের অন্ধকার ও দুষ্ট জগতে গিয়ে পড়ল। এলেন জি হোয়াইটের খ্রিস্টীয় অভিজ্ঞতা ও শিক্ষাসমূহ ৫৭।
মধ্যরাত্রির আহ্বান দ্বারা প্রতিনিধিত্ব করা শুদ্ধিকরণের প্রক্রিয়া উপাসকদের দুই শ্রেণীতে বিভক্ত করে, এবং যিশাইয়ার ৩০০তম অধ্যায় মূর্খ কুমারীদের তেলের অভাবকে জল বা আগুন সংগ্রহ করতে অক্ষমতা হিসেবে উপস্থাপন করে, যা উভয়ই সান্ত্বনাকারীর প্রতীক। যখন যিশাইয়া লেখেন যার ভাঙন মুহূর্তেই হঠাৎ এসে পড়ে, সে এটিকে এমনভাবে ভাঙবে যেমন কুমারের পাত্র টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়, সে রেহাই দেবে না যাতে এর ভাঙাচোরা অংশে এমন একটি খণ্ড পাওয়া না যায় যা দিয়ে চুলা থেকে আগুন নেওয়া যায় বা কূপ থেকে জল তোলা যায়। তাদের বিচার হঠাৎ আসে, যেমন মধ্যরাত্রির আহ্বানে প্রদর্শিত হয়েছে। তখন তারা দেখতে পায় যে তেল সংগ্রহ করার জন্য দেরি হয়ে গেছে। যিশাইয়ার সাক্ষ্যে আগুন ও জল শুধু ১০ কুমারীর দৃষ্টান্তে তেলের অন্য এক রূপক প্রকাশ। তেল, জল ও আগুন চরিত্রকে প্রতিনিধিত্ব করে, এগুলো বার্তাকেও এবং সান্ত্বনাকারীর উপস্থিতিকেও নির্দেশ করে। ১০ কুমারীর বিচার যখন মুহূর্তে হঠাৎ এসে পড়ে, তখন এই প্রতীকগুলোর কোনোটিই আর অর্জন করা যায় না, তখন খুব দেরি হয়ে যায়।
নিরাপত্তার একমাত্র পথ হল ফিরে আসা। এটাই সেই প্রতিশ্রুতি যা জিরমিয়াহকে দেওয়া হয়েছিল যখন তিনি প্রথম হতাশায় হতাশ হওয়াদের প্রতিনিধিত্ব করেছিলেন। যদি ঈশ্বরের লোকেরা তার কাছে ফিরে আসে, তিনি তাদের কাছে ফিরে আসবেন। কিন্তু বিদ্রোহীরা অস্বীকার করল, আর পথকে আলোকিত করা আলোটি নিভে গেল। শুরুর সেই আলো ছিল মধ্যরাত্রির আহ্বান, এবং অনন্তকাল পর্যন্ত সামনে এগোনোর পথ খ্রিস্টের মহিমাময় ডান বাহু দ্বারা আলোকিত ছিল।
উৎকৃষ্ট পথের ওপর থাকা তাদের সামনে ছিলেন, এবং পেছনের আলো অবশ্যই একই আলো, কারণ খ্রিস্ট পথের শেষকে পথের শুরুর দ্বারা চিত্রিত করেন। মধ্যরাত্রির আহ্বান ছিল এবং এখনও আছে, বর্তমান সত্য।
আমাকে প্রায়ই দশ কুমারীর দৃষ্টান্তটির দিকে নির্দেশ করা হয়, যাদের মধ্যে পাঁচজন জ্ঞানী ছিল আর পাঁচজন মূর্খ। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে ইতিমধ্যে পূর্ণ হয়েছে এবং হবে, কারণ এর এই সময়ের জন্য একটি বিশেষ প্রয়োগ আছে, এবং তৃতীয় ফেরেশতার বার্তার মতোই এটি পূর্ণ হয়েছে এবং সময়ের অবসান পর্যন্ত বর্তমান সত্য হিসেবে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৯ আগস্ট ১৮৯০।
তাদের সামনে থেকে পবিত্র জন যেন আর না থাকেন, এমন আকাঙ্ক্ষা শুধু খ্রিস্টকেই নয়, বরং আলফা ও ওমেগা হিসেবে খ্রিস্টকেও প্রত্যাখ্যান করা। এটি মিডনাইট ক্রাই বার্তার প্রত্যাখ্যান। অ্যাডভেন্টবাদের সূচনায় মিডনাইট ক্রাই বার্তাটি ব্যর্থ ভবিষ্যৎবাণীর একটি সংশোধন ছিল।
মধ্যরাতের আহ্বানের পরিপূর্ণতা যেভাবে মিলারাইট আন্দোলনে প্রতিফলিত হয়েছিল, সে অনুযায়ী যারা পুরাতন পথ প্রত্যাখ্যান করে ধার্মিকদের থেকে পৃথক একটি নকল টেবিল সৃষ্টি করেছিল, তারাই ছিল বিদ্রোহী। তারপর একজনের তিরস্কারে ১০০০ পালিয়ে গেল এবং আন্দোলনটি হঠাৎ ৫০,০০০ থেকে নেমে ৫০ দাঁড়াল। তারা পালাল সেই তিরস্কারের কারণে, যা এসেছিল পাঁচ জ্ঞানী কুমারীর কাছ থেকে। তারা তাদের বলেছিল যে দেওয়ার মতো তেল তাদের নেই এবং তাদের নিজেদের তেল কিনে আনতে হবে। মূর্খদের, জ্ঞানীদের থেকে পৃথক হয়ে যাওয়া জ্ঞানী কুমারীদের রেখে দিল পাহাড়ের চূড়ায় একটি আলোকস্তম্ভ এবং টিলার উপর একটি পতাকার মতো। ২২ অক্টোবর ১৮৪৪-এ মূর্খ কুমারীদের বিদ্রোহ ১৮৬৩-১৮৪৪-কে বিদ্রোহকে চিত্রিত করেছিল, কারণ ২২ অক্টোবর ১৮৪৪ ছিল সেই ১৯ বছরের সূচনা যা লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ গুণের সমাপ্তিকে প্রতিনিধিত্ব করে। এই বিষয়ে বলার আরও আছে, তবে ১৮৫৬ সালের বিদ্রোহ ১৮৬৩ সালের বিদ্রোহের প্রতিমূর্তি ছিল এবং সেটিই নকল টেবিল তৈরি হওয়ার মুহূর্তটিকে চিহ্নিত করে।
মূর্খ কুমারীরা যে ভয় অনুভব করে তা হল সেই ভয় যা প্রকাশ পায় যখন জ্ঞানী কুমারীরা পুনরুত্থিত হয়ে তাদের পায়ে দাঁড়ায়। তখন ১৮ জুলাই ২০২০-এর হতাশা থেকে ফিরে আসা আর সম্ভব নয়, এবং এরপর যা ঘটবে তা হল স্বর্গে আরোহণ, যা রবিবারের আইন কার্যকর হওয়ার সময় ঘটে। তখনই এক মহাভূমিকম্প ঘটে,
আর সেই একই ঘণ্টায় সেখানে এক মহাভূমিকম্প হল এবং নগরের দশমাংশ ভেঙে পড়ল, এবং সেই ভূমিকম্পে ৭,০০০ মানুষ নিহত হল, আর অবশিষ্টরা ভীত হয়ে স্বর্গের ঈশ্বরকে মহিমা দিল। দ্বিতীয় বিপদ অতীত, দেখো তৃতীয় বিপদ শীঘ্রই আসছে। প্রকাশিত বাক্য ১১:১৪।
প্রকাশিত বাক্য অধ্যায় ১১ উল্লেখ করে যে ফরাসি বিপ্লবের সময়ে শহরের ১/১০ পতিত হয়েছিল, এবং সেই ইতিহাসে ফ্রান্স জাতি, যে জাতি সোদম ও মিসর হিসেবে প্রতিকায়িত দুটি ভবিষ্যৎবাণীমূলক শিং নিয়ে গঠিত ছিল, উল্টে দেওয়া হয়েছিল। ফ্রান্সের সেই দুটি শিং যুক্তরাষ্ট্রের দুটি শিঙের প্রতিরূপ।
ভবিষ্যৎবাণী মতে দানিয়েল ৭ পৌতলিক রোমকে প্রতিনিধিত্বকারী ১০ রাজ্যের একটি ছিল ফ্রান্স, এবং অতএব রাজ্যের শহরের দশমাংশ পতিত হয়েছিল। আসলে দানিয়েল ৭-এর সেই ১০ শিং, যারা শেষ পর্যন্ত ৩৩৫ সালে পোপতন্ত্রকে পৃথিবীর সিংহাসনে বসিয়েছিল, তাদের মধ্যে পোপতন্ত্রকে প্রতিষ্ঠা করার প্রধান রাজ্য ছিল ফ্রান্স। দানিয়েল ৭-এর ১০ শক্তির একটি হিসেবে ফ্রান্স প্রকাশিত বাক্য ১৩:২ যুক্ত পৃথিবীর জন্তুর ভূমিকাকে প্রতিকায়িত করে। শেষকালে যুক্তরাষ্ট্র পোপতন্ত্রের জন্য সেই একই কাজ সম্পন্ন করবে যা শুরুতে ফ্রান্স করেছিল। জাতিসংঘকে প্রতিনিধিত্বকারী ১০ রাজার মধ্যে যুক্তরাষ্ট্রই প্রধান শক্তি, এবং রবিবারের আইনের ভূমিকম্পে তা পতিত হয়। পরবর্তী প্রবন্ধে আমরা এই পদগুলিকে আরও বিস্তৃতভাবে আলোচনা করব।
এই প্রবন্ধের অন্যতম প্রধান বিষয় হল এটি এমন এক বার্তা যা ঈশ্বরের লোকদের পায়ে দাঁড় করায়, কারণ তাদের পায়ে দাঁড় করানো সেই সান্ত্বনাদাতাকে তেলের দ্বারা প্রতিকায়িত করা হয়েছে, যা কেবল পবিত্র আত্মাকেই নয়, ঈশ্বর তার লোকদের কাছে যে বার্তাসমূহ পাঠান তাও প্রতিনিধিত্ব করে। প্রকাশিত বাক্য অধ্যায় ১১-এর যে বার্তা মোশি ও এলিয়াহকে তাদের পায়ে দাঁড় করায়, সেটিও জিরামিয়াহকে দেওয়া প্রতিশ্রুতি দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
অতএব সদাপ্রভু এই কথা বলেন, যদি তুমি ফিরে আস তবে আমি তোমাকে আবার ফিরিয়ে আনব, আর তুমি আমার সামনে দাঁড়াবে, আর যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানকে পৃথক কর, তবে তুমি আমার মুখের ন্যায় হবে, তারা যেন তোমার দিকে ফিরে আসে, কিন্তু তুমি তাদের দিকে ফিরে যেও না, আর আমি তোমাকে এই জাতির বিরুদ্ধে এক সুরক্ষিত তাম্র প্রাচীর করব, তারা তোমার বিরুদ্ধে লড়বে কিন্তু তোমার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা ও উদ্ধার করার জন্য, বলেন সদাপ্রভু, আর আমি তোমাকে দুষ্টের হাত থেকে উদ্ধার করব এবং ভয়ঙ্করের হাত থেকে তোমাকে মুক্ত করব। জিরমিয়া ১৫:১৯-২১।
ঈশাইয়া যখন বলেছিলেন, কারণ প্রভু ঈশ্বর ইসরায়েলের পবিত্রজন এইরূপ বলেন, ফিরে আসা ও বিশ্রামে তোমরা উদ্ধার পাবে, তখন তিনিও একই আহ্বান করেছিলেন। ঈশাইয়া আরও যোগ করেছিলেন যে এই ফিরে আসা দৃষ্টান্তের প্রতীক্ষার সময়ের সঙ্গে সম্পর্কিত, কারণ তিনি লিখেছিলেন, এই জন্যই প্রভু অপেক্ষা করবেন যাতে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে পারেন, এবং এই জন্যই তিনি মহিমান্বিত হবেন যাতে তিনি তোমাদের প্রতি করুণা করতে পারেন, কারণ প্রভু বিচারের ঈশ্বর, ধন্য তারা সকলেই যারা তার জন্য অপেক্ষা করে।
ঈশ্বরের মুখ হওয়ার যে বিশেষাধিকার জিরমিয়া উল্লেখ করেছিলেন, তা হল এমন সময় ঈশ্বরের হয়ে কথা বলার বিশেষাধিকার, যখন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলে, তখন ঈশ্বরের লোকেরা যে কথা বলবে তা হবে পোপীয় পশুর চিহ্নের বিরুদ্ধে সতর্কবার্তা। সেই গৌরবময় আন্দোলনে অংশ নিতে হলে আমাদের ফিরে আসতে হবে।
যদি তুমি ফিরে আসতে চাও, হে ইসরায়েল, প্রভু বলেন, আমার কাছে ফিরে এসো, আর যদি তুমি তোমার ঘৃণ্যতা আমার দৃষ্টি থেকে দূর করো, তবে তুমি উৎখাত হবে না, আর তুমি শপথ করবে, প্রভু জীবিত, সত্যে, বিচারে ও ধার্মিকতায়, আর জাতিসমূহ তার মধ্যে নিজেদের আশীর্বাদ করবে এবং তার মধ্যেই তারা গৌরব করবে, কারণ যিহুদা ও জিরুসালেমের লোকদের কাছে প্রভু এইরূপ বলেন, তোমাদের পতিত ভূমি কর্ষণ করো এবং কাটার মধ্যে বীজ বপন করো না, প্রভুর উদ্দেশ্যে নিজেদের খৎনা করো এবং তোমাদের হৃদয়ের অগ্রত্ব অপসারণ করো, হে যিহুদার পুরুষেরা ও জিরুসালেমের অধিবাসীরা, নয়তো আমার ক্রোধ আগুনের মতো বেরিয়ে আসবে এবং এমন জ্বলবে যে কেউ তা নিবাতে পারবে না তোমাদের দুষ্কর্মের কারণে। যিহুদায় ঘোষণা করো এবং জিরুসালেমে প্রচার করো এবং বলো, দেশে সিঙ্গা বাজাও, চিৎকার করো, সমবেত হও এবং বলো, একত্রিত হও এবং আমরা দুর্গ নগরীগুলিতে যাই, সিয়নের দিকে পতাকা তুলে ধরো, পশ্চাৎ পশরণ করো, থেমো না, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ ও মহান ধ্বংস আনছি, সিংহ তার ঝোপঝাড় থেকে উঠে এসেছে আর জাতিগণের ধ্বংসকারী পথে নেমেছে, সে তোমার দেশকে উজাড় করতে তার স্থান থেকে বেরিয়ে পড়েছে, আর তোমার নগরীগুলি জনহীন হয়ে ধ্বংসস্তূপে পরিণত হবে। জিরমিয়া ১৪:১৫।
কিন্তু সদাপ্রভুর আত্মা
গিদিয়নের উপর নেমে এল এবং সে সিঙ্গা বাজাল, আর আবিয়েজেরের লোকেরা তার পরে সমবেত হল, এবং তিনি সমগ্র মনস্যে জুড়ে দূত পাঠালেন, তারাও তার পরে সমবেত হল, আর তিনি আশের, জেবুলুন ও নফতালির কাছে দূত পাঠালেন, এবং তারা তাদের সঙ্গে মিলিত হতে উঠে এল। বিচারকগণ ৬:৩-৩৩।